হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ শতরূপা। শুরু হচ্ছে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। যেমন শতরূপা বড়ুয়াই মাত্র বললেন, ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি, এ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, রয়েছেন ঢাকা থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজনৈতিক ভাষ্যকার জেনারেল সাখাওয়াত হুসেন, এবং এদিকে নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সংবাদ বিশ্লেষক ডক্টর সেলিম জাহান। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তায় না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর হ্যাঁ, ভালো কথা, অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। কল করছেন নতুন দিল্লি ভারত থেকে প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি। ক্ষীণ বর্ষা আর অনাবৃষ্টির ভবিষ্যৎবাণীর পরিপ্রেক্ষিতে সরকার কি নীতি অনুসরণ করবে যা সম্ভাব্য উগ্র মুদ্রাস্ফীতি নিবারণ করতে পারে? দ্বিতীয়ত, আগামী বাজেটে সরকার কি কি বিষয়ের ওপর দৃষ্টি দেবে যা অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে? তৃতীয়, খাদ্য ও জ্বালানির ওপর সরকারের ভর্তুকি নীতি কি হবে যা সাধারণ মানুষের ব্যয়ের বোঝা হ্রাস করতে পারে? চতুর্থত, ভ্রষ্টাচার রোধ আর নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নেবে? এবং সবশেষে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সরকার কি মনোভাব নেবে? আজকের অনুষ্ঠানে মাননীয় অতিথিবর্গের কাছে এই বিষয়গুলির ওপর তাঁদের মতামত জানবার অপেক্ষায় রইলাম। নমস্কার।
নমস্কার প্রফেসর অমিতাভ বসু, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। প্রতিকূল আবহাওয়া, বাজেট, খাদ্য এবং জ্বালানি খাতের ভর্তুকি, এবং রয়েছে ভ্রষ্টাচার, যেটা ভারতে বেশ কিছুদিন থেকে একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে, এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি মনোভাব, এই সবের উপরে আলোকপাত করেছেন প্রফেসর অমিতাভ বসু। তো আমরা প্রথমেই যাচ্ছি বর্ধমানে, যাচ্ছি প্রফেসর তানভীর নাসরিনের কাছে অমিতাভ বসুর মন্তব্যের উপর মন্তব্য করার জন্য। প্রফেসর নাসরিন,
নমস্কার।
নমস্কার।
তিনি যে যতগুলো প্রশ্নের কথা বললেন, চারটি বিষয় তিনি উপস্থাপন করেছেন প্রফেসর বসু, তার মধ্যে এখন আমাদের সরকার শপথও নেননি আমাদের দেশে, কাজে এই মুহূর্তে উগ্র মুদ্রাস্ফীতি রোধে তারা কি করবেন, কোন দিকে যাবেন, এগুলো আসলে আমরা স্পেকুলেট ছাড়া খুব বেশি কিছু করতে পারি না।
প্রতিকূল আবহাওয়া, না আমরা স্পেকুলেটই করব, এখন তো নিশ্চিত করে বলা যাবে না।
তবে অবশ্যই নতুন কর্মসংস্থান এই সরকারের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ, কারণ যদিও মনে করা হচ্ছে যে একটা হিন্দুত্ব হাওয়া ইত্যাদির কথা বলা হচ্ছে বিভিন্ন স্থানে, কিন্তু আসলে যে নাগরিক ভোট ব্যাংকের ওপর ভিত্তি করে এই সরকার ক্ষমতায় আসছেন 284 জন সাংসদকে নিয়ে, সেখানে কিন্তু একটা নাগরিক এক্সপেকটেশন, একটা সেকুলার এক্সপেকটেশনই তাদের কাছে বিভিন্ন শ্রেণীর মানুষের রয়েছে। কাজেই সেখানে এই ভ্রষ্টাচার রোধ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের দায়বদ্ধতা, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতা, এগুলোর ওপরে কিন্তু খুব বেশি করে সরকারের নজর দেওয়া প্রয়োজন হয়ে পড়বে আগামী দিনে। একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের বিশেষ কিছু রক্ষণশীল মনোভাব নয়।
জি,
এবং আমার যেটা মনে হয়, এই সরকারের কাছে আগামী দিনে সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা এবং জেন্ডার রিলেশন, এই চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং এই যে পরিবর্তনের যে কথাটা এই নতুন সরকার আসবার আগে তাদের প্রচারে বারবার নিয়ে আসছিলেন, সেখানে উগ্র মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, এগুলো তো নতুন সরকারের দায়িত্বের মধ্যেই পড়বে বলে মনে করা হয়।
যে প্রথমত প্রারম্ভিক মন্তব্য প্রফেসর অমিতাভ বসুর মন্তব্যের ওপর, এবং সেই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে ভবিষ্যৎ সরকারের মনোভাব কি রকম হতে পারে, নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন জেনারেল সাখাওয়াত?
ধন্যবাদ। প্রথমত যে প্রশ্নগুলো উত্থাপন করেছে, নেহায়েতই সেগুলো ভারতীয় যে অর্থনীতি বিষয়টি আছে সেটা, তবে আমরা দূরের থেকে যা দেখেছি, নরেন্দ্র মোদীর অন্যতম স্লোগান ছিল বিকাশ, উন্নয়ন, এবং সেই উন্নয়নের ধারায় যদি এই সরকারকে রাখতে হয়, তাদের মেইন এজেন্ডা, সেই উন্নয়নটা কিন্তু কোনো গোষ্ঠীকে বাদ দিয়ে বা কোনো গোষ্ঠীকে ইগনোর করে সে কোনো দেশে সেটা উন্নয়ন হতে পারে না। বিশেষ করে ভারতের মতো জায়গায় যেখানে অন্যান্য মাইনরিটির সাথে বিশাল সংখ্যায় একটি মুসলিম মাইনরিটি রয়েছে, প্রায় 18 কোটি, এবং 15% ভারতীয় পপুলেশনের 15% মুসলিম, যখন এই কমিউনাল প্রশ্নটা আসে ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখান থেকে নরেন্দ্র মোদী এসেছেন গুজরাট অঞ্চলে, সেখানে কিন্তু হিন্দু মুসলমান বিষয়টি চলে আসে। অন্যান্য যে মাইনরিটি আছে তাদের বিষয় থাকলেও কিন্তু হিন্দু মুসলমান দাঙ্গাটাই কিন্তু আমরা বেশি দেখছি 1947-এর পরে, এবং 1947-এর পরে আমার মনে হয় যে গুজরাটের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় সেখানে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে, এবং 47-এর পরে 2002 সালের আগ পর্যন্ত যে বড় দাঙ্গাটি হয়েছিল সেটা ছিল 1969-এ, যখন কংগ্রেস সরকার যাকে মোটামুটি একটা সেকুলার পন্থী বলে মনে করা হয় এখনো, সে কংগ্রেস সরকার ছিল গুজরাটে, তখনও কিন্তু ব্লেম করা হয়েছিল উগ্র হিন্দুবাদী সংগঠন আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ এর মেম্বারদের, জনসংঘকেও বলা হয়েছিল যে এর পিছনে রয়েছে যেটা কংগ্রেসের সরকার দায় দায়িত্ব চাপিয়েছিলেন। যেটা আমি এই মুহূর্তে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর উত্থান যদি আমরা দেখি, তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, তিনি স্মল ট্রেডার্স বা ছোট ব্যবসার একটা ক্ষেত্র থেকে বড় হয়েছেন, ওনার পিতা ছোট ব্যবসায়ী ছিলেন, সেই ছোট ব্যবসা থেকে নরেন্দ্র মোদী রাজনীতিতে এসেছেন, দীর্ঘ পথ পার হয়ে, এবং বিজেপি কিন্তু আমি আবার বলছি কিন্তু আমরা দূরের থেকে যা দেখেছি, বিজেপি রিসেন্টলি ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট খুচরা বাজারে এটা বিরোধিতা করেছিল, এখন সেই বিজেপি এখন সরকার আবার এসছে বিকাশের শব্দটা নিয়ে, এখন এটাই হবে হয়তো তাদের প্রধান লক্ষ্য যে ভারতের নাগরিকদের জন্য অর্থনৈতিক উন্নতি, যেটা এই অনেকটা পিছিয়ে পড়ে গেছিল 5%-এর মতো গ্রোথ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সে এগিয়ে নিতে গেলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি স্থিতিশীল অবস্থা, কমিউনাল হারমোনি স্থিতিশীলতা প্রয়োজন, যদি কমিউনাল হারমোনি রাখতে না পারে তবে বিকাশের বিষয়ে আমার মনে হয় নরেন্দ্র মোদী সরকার
ডক্টর সেলিম জাহান, আমরা নরেন্দ্র মোদীর এই মূল যে থিম, এই যে প্ল্যাটফর্ম, যে বিকাশ, ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা নিয়ে আপনার সঙ্গে এর আগেও আমরা একাধিকবার কথা বলেছি। আজকের আলোচনায় এই প্রারম্ভিক মন্তব্যের সঙ্গে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে নরেন্দ্র মোদী 6 কোটি মানুষের যে গুজরাতে যে গুজরাত মডেল ইমপ্লিমেন্ট করতে পেরেছিলেন সাকসেসফুলি, সেইটা এখন দিল্লিতে এসে 125 কোটি মানুষের অর্থনীতির মধ্যে ওই মডেল কতখানি প্রয়োগ করতে পারবেন বলে আপনি মনে করেন?
আমার মনে হয় যে আপনার প্রশ্নের সঙ্গে এর আগে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছিল তাতে যদি সংযোজিত করে শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ের উপরে যদি দৃষ্টিপাত করি, তাহলে সুশাসনের মাধ্যমে বিকাশ এই বাক্যটিকে যদি আমরা তার প্রতি যদি দৃষ্টিপাত করি, তাহলে আমি মনে করি যে পাঁচটি বিষয়ের উপরে জোর দেওয়া প্রয়োজন। একটি বিষয় হচ্ছে যে প্রবৃদ্ধি অর্জন করলে পরেই হবে না, সেই প্রবৃদ্ধি বিস্তৃতভাবে ব্যাপকভাবে ভিত্তিক কিনা সেটা দেখতে হবে। সেই প্রবৃদ্ধিকে মূলত দারিদ্র অভিমুখীন বা দারিদ্র দূরীকরণ অভিমুখীন এবং বৈষম্য দূরীকরণ অভিমুখীনের দিকে যেতে হবে, সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কর্মসংস্থান নিশ্চিতভাবে বাড়াতে হবে এবং বিশেষত ভারতের কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রবৃদ্ধি যেটা অর্জিত হয় সেটার ভিত্তি কিন্তু অত্যন্ত সীমাবদ্ধ, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই নরেন্দ্র মোদী এবং তার সরকারের প্রতি বড় বড় পুঁজির একটা বিশেষ সমর্থন রয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ছোট পুঁজি এবং ছোট ব্যবসায়ী তাদের প্রতিও দৃষ্টিপাত করতে হবে। তিন নম্বর হচ্ছে যে সুশাসনের কথা যদি আমরা বলি, তাহলে পরে বর্তমানে ভারতে সুশাসনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে দুর্নীতি একটি বিরাট বিষয় এবং সেই দুর্নীতিকে কি করে রোধ করতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চার নম্বর কথা হচ্ছে যে এই সুশাসনের কথা যদি আমরা বলি, তাহলে পরে ভারতের নীতিমালায় ভারতের প্রাতিষ্ঠানিকভাবে কাঠামোগত সংস্কার কিন্তু একান্তভাবেই প্রয়োজন, এবং এই সমস্ত কাঠামোগত সংস্কার না করলে পরে প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধিকে দারিদ্র অভিমুখীন বা বৈষম্য দূরীকরণ অভিমুখীন কিন্তু করা যাবে না। এবং পঞ্চমত এবং শেষ কথা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয়ভাবে যে সমস্ত নীতিমালা নেওয়া হবে এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে কিন্তু বিভিন্ন যে প্রদেশগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্য সরকারের মধ্যে যে সমস্ত নীতিমালা তার মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে।
জি, আমাদের পরবর্তী কলার প্রফেসর নাজমা হক। প্রফেসর নাজমা হক কল করছেন ঢাকা বাংলাদেশ থেকে। হ্যালো,
কট্টর হিন্দুপন্থীদের প্রচন্ড চাপ যে মোদীর উপর থাকবে না তা কখনোই ভাবা যাবে না। এদেশের সব সরকারই ভারতের প্রতি একটা সাবসার্ভিয়েন্ট অ্যাটিটিউড দেখিয়ে এসেছে। নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে দেশের ন্যায্য দাবি বিসর্জন দিয়ে ভারতের অন্যায্য দাবি অন্যায় আবদার মেনে নিয়ে দেশের অপরিসীম ক্ষতি করেছে। দেশের প্রতি আনুগত্য না দেখে ভারতের প্রতি আনুগত্য দেখিয়ে নিজেদের চরম হীনমন্যতা প্রকাশ করেছে। তাই আশঙ্কা করি মোদীর মতো শক্তিশালী সরকার বাংলাদেশকে কতটুকু গুরুত্ব দেবে ও সম্মান করবে। আমাদের যেমন ভারতকে প্রয়োজন, ভারতেরও আমাদেরকে তেমনি প্রয়োজন। একথা যেন আমরা কেউই, বিশেষ আমাদের রাজনীতিবিদরা এবং সরকার এক মুহূর্তের জন্যও না ভুলি। ধন্যবাদ।
প্রফেসর তানভীর নাসরিন, আপনি বাংলাদেশের একজন নাগরিকের বক্তব্য শুনলেন, তার দৃষ্টিভঙ্গি শুনলেন, ভারতের নাগরিক হিসেবে আপনি কিভাবে জবাব দেবেন?
হ্যাঁ, আমার একটু দুঃখই হলো শ্রীমতী নাজমা হকের এই আশঙ্কার কথা শুনে। আসলে আমরা প্রতিবেশীরা কখনোই পরস্পরকে খুব বেশি, পরস্পরের প্রতি খুব বেশি আস্থা পোষণ করতে পারিনি, পরস্পরকে খুব বেশি বিশ্বাস করতে পারিনি। সেটা ব্যক্তিগত সামাজিক স্তরেও যেমন রাষ্ট্রনৈতিক স্তরেও সেরকমই দেখা গিয়েছে। সেটা আমাদের পক্ষে, মানব সভ্যতার পক্ষে খুবই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমরা আশা করি এবং আশা রাখি যে ভারতবর্ষ কিন্তু শেষ পর্যন্ত একটি ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, সমন্বয় ধর্মী সংস্কৃতিতে বিশ্বাসী, সোশ্যাল ইনক্লুশনের তত্ত্বে বিশ্বাসী। এবং যে কথা শ্রীমতী নাজমা হক প্রথমে বললেন যে এগুলো বাজার গরম করা ভাষণই ছিল, কারণ বিভিন্ন জায়গায় আমরা যদি এই দেশ জুড়ে ইলেকশন অ্যানালিসিসের একটু চেষ্টা করি, তাহলে আমরা দেখব কিন্তু যে স্থানীয় যে বিষয়গুলো, যেমন ধরুন অমৃতসরে যে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেসের, তিনি কিন্তু বিজেপির অরুণ জেটলির মতো হেভিওয়েট নেতাকে হারিয়ে দিয়েছেন। কাজেই যদি এই ধরনের কোনো অভিব্যক্তি, কোনো প্রকাশ লক্ষ্য করা যায় যেখানে অন্যের প্রতি, অন্য সম্প্রদায়ের প্রতি, অন্য দেশের প্রতি বিশেষ অসূয়া প্রকাশিত হচ্ছে কোনো মোটিভেশন ছাড়াই, অন্য দিক থেকে কোনো প্রভোকেশন ছাড়াই, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের মানুষ সাধারণভাবে, তিনি যে যিনিই ক্ষমতায় থাকুন না কেন, খুব সহ্য করেন না, কারণ এটা ভারতবর্ষের সাধারণ সংস্কৃতির মধ্যেই রয়েছে। তখন কিন্তু প্রটেস্টটা এমনিই ভিতর থেকে আসবে, এবং মোদি সরকার যদিও একটা হিন্দুত্বের হাওয়া ইত্যাদি তুলে এসেছেন, এর আগে যিনি বললেন জেনারেল হুসেন, সরি সেলিম জাহান যিনি বললেন, সেখানে কিন্তু এই যে কথাটা, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে কথাগুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে ধরুন প্রথম ভ্রষ্টাচারের বিরুদ্ধে হাওয়াটা তুলেছিল আম আদমি পার্টি, মানে অনেকেরই প্রতিবাদ প্রতিরোধ ছিল, কিন্তু নির্বাচনে আমরা দেখলাম তারা একদম নস্যাৎ হয়ে গিয়েছেন। কাজেই বিজেপির প্রতি যে আস্থা মানুষ পোষণ করেছেন, আমরা আশা করছি যে তারা সেই আশা অনুরূপ কর্মই করবেন।
অর্থনীতি ক্ষেত্রেও এর আগে আমরা দেখেছি যে একটার পর একটা কৃষকদের আত্মহননের ঘটনা দেখেছি, তো সেদিক থেকে নাজমা হকের মন্তব্য কতখানি ধোপে টেকে বলে মনে করেন জেনারেল সাখাওয়াত?
বাট তারও আগে প্রফেসর অমিতাভ বসু যে কথা বললেন যে প্রতিকূল আবহাওয়া ইত্যাদি, আমরা এরকম মানে ভারতবর্ষ এত বড় দেশ, আমরা নিশ্চয়ই যে কোনো মানুষের দারিদ্র্যের কারণে আত্মহত্যার জন্য আমরা সকলেই ব্যথিত হই, কিন্তু এর আগের সরকারের যে একেবারে কোনো অবদান ছিল না, মানে মনমোহন সিং যে 10 বছর সরকারে ছিলেন, প্রধানমন্ত্রীত্ব এর পদে ছিলেন, সেখানে যে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা এমএনরেগা আমাদের যেটা এসেছে, এবং খাদ্য ও শিক্ষার জন্য যে আইনি অধিকার ইত্যাদি করা হয়েছে, মুদ্রাস্ফীতি, এগুলো কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব ক্রমে ক্রমে অর্থনীতিতে পড়বে
না? কিন্তু এই 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 সমস্যা তো মনমোহন সিং সরকারের আগেও ছিল।
হ্যাঁ, না এমএনরেগা এই সময়ে বিশেষভাবে এসেছে, লিগ্যাল রাইট টু ফুড অ্যান্ড এডুকেশন, এগুলো তার প্রয়োগের জায়গা। তবে মোদির কাছে এক্সপেকটেশন অনেক বেশি সাধারণ মানুষের, যে কারণে দেশ জুড়ে যে হাওয়া, এটাকে কিন্তু আমি কখনোই খুব গৈরিক হাওয়া বলে, অবশ্যই তার মধ্যে একটা গৈরিক উপাদান আছে, কিন্তু সেটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু এটাকে সম্পূর্ণত একটা গৈরিক হাওয়া বলে কিন্তু আমি খুব ভাবতে নারাজ। কারণ এই মুহূর্তে ভারতবর্ষের যে মধ্যবিত্ত, মধ্য এবং উচ্চ মধ্যবিত্ত, তারা কিন্তু, ধর্ম অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান অনেকেরই জীবনে, ব্যক্তিগত জীবনে, কিন্তু তারা অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য অর্থনৈতিক নিরাপত্তার কথা নিয়েই ভাবিত।
জি, আমরা টেলিভিশনের পর্দায় যেমন কিনা গতকাল দেখেছি যে নরেন্দ্র মোদী সংসদ ভবনে পৌঁছে সোপান সারির একেবারে নিচে বারবার সোপান সারিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে তারপরে গিয়ে উঠলেন, এই যে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে যেভাবে নাড়া দিচ্ছেন, তাতে আপনি যেমন কিনা বললেন যে এক্সপেকটেশন অনেক হাই, তো এই এক্সপেকটেশন পূরণ যদি সম্ভব না হয় তাহলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মনে হয়? জেনারেল সাখাওয়াত যোগ করবেন কিছু?
না, এটা আপনার তিনি যা বললেন এগুলো তো সবই আপনার ভারতের অ্যাবসলুটলি নিজস্ব ব্যাপার, কিন্তু আমি প্রফেসর নাজমা হক যে বিষয়গুলো তুললেন, বিশেষ করে একজন বাংলাদেশি হিসাবে, আজকে বাংলাদেশে কিন্তু বিজেপির এই উত্থানের বিষয়ে একটা মিক্সড প্রতিক্রিয়া আছে। মিক্সড প্রতিক্রিয়া যদি আমরা পলিটিক্যাল সাইডটা দেখি এবং অন্য অন্যান্য বিষয় যদি দেখি, আমি শুরুতেই বলে রাখি বাংলাদেশ কিন্তু ভারতের জন্য একটা বৃহৎ বাজারের সৃষ্টি হয়েছে, প্রায় $5-7 billion বাড়তি হয়ে থাকে, যেটা ভারতের দিকেই সবচেয়ে বেশি। বাংলাদেশের ট্রেড ডেফিসিয়েন্সি খুব ভেরি হাই মানে ভারতের সাথে। কাজে নরেন্দ্র মোদী যে বিকাশের কথা বলছেন, যে চাকুরি দেওয়ার কথা বলছেন, 40% প্রায় 40% বলে যে এখনো ভারতীয়রা পভার্টি লাইনে আছে, 30% এর মতো বিলো পভার্টি লাইনে, সেখানে যে বাণিজ্যের একটা সুযোগ রয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রচুর ভারতীয়রা এই গত কয়েক বছরে একটা ফিগার মতো বলে প্রায় 15-20 লাখ ভারতীয়রা বিভিন্ন জায়গায় কাজ করছে এবং ওয়ান অফ দি হাইয়েস্ট রেমিটেন্স বাংলাদেশ থেকে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় ডেফিনেটলি যতই আপনি রেটোরিকে আসুক মোদি সরকার যখন সেন্ট্রাল গভর্নমেন্টে বসবে তখন এগুলো বিষয় আসবে, কিন্তু তারপরেও যে বিষয়টি বাংলাদেশের বেশিরভাগকে দাবিত করে তুলেছে সেটা হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদি পার্সোনা। মিস্টার নরেন্দ্র মোদি গুজরাটে যে ধরনের দাঙ্গা হয়েছিল 2002 এবং যেভাবে বাবরি মসজিদ ইনসিডেন্টটা হয়েছিল যেটা নিয়ে সমগ্র উপমহাদেশে উত্তাল হয়ে গেছিল, সেই বিষয়গুলো এবং নরেন্দ্র মোদি যেগুলো কথা বলছেন এখন, মাত্র কয়েকদিন আগে এখানকার পত্রপত্রিকা এসছে, আমি জানি না ভারতীয় পত্রপত্রিকা এটা হাইলাইট করেছে কিনা, যে উনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকানোর জন্য, সে সাথে পাকিস্তানও অবশ্যই আছে, অনুপ্রবেশ ঠেকানোর জন্য তার শপথ নেওয়ার আগেই তিনি হোম মিনিস্ট্রিকে একটা একটা নির্দেশনা দিয়েছেন এবং এই সিগন্যালটা খুব যে একটা ভালোভাবে গিয়েছে বাংলাদেশের মানুষের কাছে সেটা ঠিক নয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটা মনে করি, আমি একটা আমার আর্টিকেল লিখেছিলাম আমাদের এখানকার লোকাল পত্রিকায়, আমি নরেন্দ্র মোদীর বেড়ে ওঠা আরএসএস এর সাথে তার যোগসূত্র, সেখান থেকে বিজেপিতে আসা এবং ওনার যে জীবন দর্শন এবং তার ওনার বেড়ে ওঠাটা, এটা কিন্তু সম্পূর্ণ একটা হিন্দুবাদী একটা এক্সেস এর মধ্যে আছে। সেখানে কিন্তু আপনার কংগ্রেসের নেতাদের মতো মিস্টার বাজপেয়ীর মতো ওই ধরনের সেকুলার মনোভাবটা কিন্তু দেখা যায়নি এখন পর্যন্ত। তবে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা কতখানি উনি মডিফাই করেন সেটা দেখবার বিষয়, তবে আশঙ্কা বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে যে একটা কমিউনাল ফোর্স বিজেপির মতো ভারতের শাসন চলে আসছে এবং আশ্চর্য বিষয় হলো যেখানে 15% বা 16% বা 17% প্রকান্তরে যে একটি বৃহৎ মুসলিম ফোর্স মুসলিম পপুলেশন রয়েছে ভারতে 9% এবং গুজরাটে, সেখানে 284 বিজেপি সংসদ যে পদ তারা পেয়েছে তার মধ্যে কিন্তু একজন মুসলমান মুসলিম কোন সাংসদ নেই। একই সাথে এই পার্লামেন্টে ভারতের ইতিহাসে সবচেয়ে কম মুসলিম মাইনরিটির রিপ্রেজেন্টেশন এবং এমনকি যদ্দূর আমি জানি, হয়তো আই মে বি রং, যে বিজেপি কোন ক্যান্ডিডেটও দেয়নি মুসলিম সম্প্রদায় থেকে। এইসব বিষয় যদি যোগ করা যায় এবং নরেন্দ্র মোদি বেড়ে ওঠা, তার পলিটিক্যাল ফিলোসফি, তার রিলিজিয়াস ফিলোসফি এবং অতি হিন্দুত্ব বিষয়টি, এটা নিয়ে ভারতেও যেরকম একটা সেকুলারিস্ট ফোর্সের ভিতরে চিন্তা ভাবনা রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশে কিন্তু একটু বেশি আতঙ্কিত, বিশেষ করে নরেন্দ্র মোদীর যদি মাঠ গরম করার বক্তব্যটা মাঠ গরম করার বক্তব্যটি থাকতো, কিন্তু আমরা দেখছি যে উনি যে সমস্ত ইনস্ট্রাকশন এখনই দিচ্ছেন সেটা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের জনগণের জন্য ততটা আমার মনে হয় না যে পলিটিক্যাল। দ্বিতীয় জিনিসটা যেটা প্রফেসর নাজমা হক বলেছেন, এটা আমাদেরও একটা একটা অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা, যে আমরা আমাদের সব রাজনৈতিক দলই, বিশেষ করে বৃহৎ দুই রাজনৈতিক দল, একটা ভারত প্রশ্নে লিপ্ত এবং একটা রেসের মধ্যে চলতেছে। আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার পরপরই আমাদের বৃহৎ দুটি দেশের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা, যে কে কত আগে নরেন্দ্র মোদীর কাছাকাছি যেতে পারে অভ্যর্থনা তাকে স্বাগত
জানিয়ে।
আমাদেরও আছে, আমাদেরও ইন্টারনাল পলিটিক্যাল বিষয়টি কিন্তু দিল্লিমুখী হয়ে গেছে,
এখান
থেকে এটাও একটা রিজেন্টমেন্টের বিষয় আছে। জি বলুন।
জি, আপনি যেটা বললেন মাঠ একটা তো হতে পারে, যে উনি নির্বাচনের আগে যেটা বলেছেন, যেটা এমনকে বলছেন যে মাঠ গরম করার একটা প্রবণতা হয়তো বা ছিল। হ্যাভিং সেড দ্যাট, নরেন্দ্র মোদীর জীবন দর্শন, নরেন্দ্র মোদীর দূরদর্শন অর্থনীতি নিয়ে বা অন্যান্য বিষয়ে, এগুলো বিশ্লেষণ করেও যদি আশা করা যায় যে প্রধানমন্ত্রী হয়ে অনেক কিছু পরিবর্তন হয়তো উনি আনবেন, যদি নাও আনেন, হ্যাভিং সেড দ্যাট, বিজনেস তো ওনার সঙ্গে করতে হবে সব দেশকেই, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ বলেন, যুক্তরাষ্ট্র বলেন, অন্যান্য দেশ, আদান প্রদান, এগুলো তো সবই করতে হবে। তো সেইগুলোর প্রেক্ষিতে কি মনে হয় বা কি ধরনের পরিস্থিতি দাঁড়াতে পারে ডক্টর সেলিম জাহান?
আমার মনে হয় তিনটে বিষয় উল্লেখ করা যেতে পারে। একটি বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে একটা বৃহৎ প্রতিবেশীর পাশে যখন একটি ক্ষুদ্র প্রতিবেশী থাকে সেখানে একটা নাজুকতা সবসময় বিরাজ করে। তবে দুটো
জেনারেল সাখাওয়াত,
এটা আমি স্বীকার করি।
জি জি ডক্টর সেলিম খান,
তবে এটা মনে রাখতে হবে যে দুটো সার্বভৌম দেশ, ছোট হোক বড় হোক, তার মধ্যে সম্প্রীতি রাখা দরকার এবং সেখানে পারস্পরিক শ্রদ্ধার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে কথাটি বলা দরকার সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী সম্পর্কে যে প্রশ্নগুলো উঠেছে সেটার বিশেষত দুটো কারণ। একটি হচ্ছে যে গুজরাটে তার যে ভূমিকা ছিল সেটা এখনো প্রশ্নবিদ্ধ, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আছে বলে অনেকেই মনে করেন। এবং এই প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে একটা সময় গেছে যখন যুক্তরাষ্ট্রেও এটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়েছে এবং নরেন্দ্র মোদীকে ভিসা প্রদানে যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। সুতরাং এই বিষয়টি থেকেও মোদী সরকারকে উঠে আসতে হবে। আর তৃতীয় এবং শেষ কথা হচ্ছে যে দুটো দেশ যখন পাশাপাশি থাকে, ভারতকে যেমন বাংলাদেশের দরকার, বাংলাদেশকেও ভারতের দরকার, এবং বিশেষত পূর্ব অঞ্চলে যদি সম্প্রীতি বজায় রাখতে হয় তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে ভারতের সঙ্গে, ভারতকে বাংলাদেশের সঙ্গে নিশ্চিতভাবে সহযোগিতা করতে হবে, সেই ব্যাপারটিও আমাদেরকে মনে রাখতে হবে। তবে নির্বাচনের পূর্বে বহু রাজনৈতিক দল, বহু রাজনৈতিক নেতা নানান কথা বলে থাকেন, নির্বাচন উত্তর কালে যখন তারা ক্ষমতা গ্রহণ করেন তখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ধরনের, এবং সেই বাস্তবতাতে কাজ করতে হবে। এবং ভারত বর্ষ এই উপমহাদেশে ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সম্প্রীতি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটি কোটি মানুষের জন্য, এবং সেই ব্যাপারে আমার মনে হয় যে মোদী সরকার এই বাস্তবতাকে এই নিরিখে বিচার করে সামনের দিকে এগিয়ে যাবেন।
জি, আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পটভূমি নিয়ে। বলে রাখা দরকার, অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তায় না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
আমাদের পরবর্তী কলার জিয়াউর রহমান কল করছেন রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আমি জিয়াউর রহমান বলছি রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
আমরা সদ্য 16 তারিখ নির্বাচনের ফল প্রকাশের সাথেই দেখলাম যে আব কি বার মোদী সরকার এই স্লোগানটি বাস্তবের রূপ ধারণ করলো এবং দেখলাম বিজেপির বিশাল জয় জয়কার। কিন্তু এখানে বিজেপির সফলতার পিছনে মোদী ঝড় বা যা কাজ করেছে তার চেয়ে বোধহয় বেশি কাজ করেছে ইউপিএ সরকার বিরোধী হাওয়া। ইউপিএ সরকারের অযোগ্যতা এবং পরপর দুর্নীতির ফলে দেশ জুড়ে যে ইউপিএ সরকার বিরোধী হাওয়া উঠেছিল তাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার ফসল তুলেছে বিজেপি। আর ইউপিএ বিরোধিতার কারণেই ভারতীয় মানুষ গুজরাট দাঙ্গাকে ভুলে গিয়েও নিজেদের মত বিজেপির পক্ষে দিয়েছে। তাই বর্তমানে বিজেপির উপর প্রত্যাশার চাপ খুব বেশি। মোদীও বেশ আবেগ মিশ্রিত বক্তৃতায় সাধারণ মানুষের হিতের কথাই বলছেন, কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে কথা এবং কাজ ভিন্ন বিষয়। বিজেপি বর্তমানে শরিক দল ছাড়াই সংখ্যাগরিষ্ঠ, তারা যে দেশীয় যেকোনো বিষয়ে গাজুয়ারি মনোভাব দেখাবে এটাই স্বাভাবিক। আবার বিজেপির সঙ্গে লেগে আছে সাম্প্রদায়িকতার বা গুজরাট দাঙ্গার মতো গুরুতর বিষয়। আবার আমরা বিজেপিকে দেখেছি ইউপিএর বিরোধিতাকে কেন্দ্র করে ইউপিএ সরকারের বিদেশ নীতির বিরোধিতা করতেও। আমরা আরো দেখেছি যে নরেন্দ্র মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা না দিতে। তো এই অবস্থায় দেশীয় ক্ষেত্রে মোদী সরকার কি তার পূর্বের খোলস ছেড়ে বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের পুরনো অবস্থান বজায় রাখবে? ধন্যবাদ।
জি জিয়াউর রহমান, আপনি জানেন যে আমরা তো এখনো পর্যন্ত অপেক্ষা করে আছি যে 26 তারিখে মোদী সরকার শপথ নেবেন, এখনো শপথ নেননি। এখন আমরা যাই কথা বলছি এগুলো প্রত্যাশা, আমরা আন্দাজ করছি, আমরা কল্পনা করছি, ভাবছি এমন হতে পারে, অমন হতে পারে ইত্যাদি। তো প্রফেসর নাসরিন, কি মনে করেন আপনি জিয়াউর রহমানের মন্তব্য সম্পর্কে?
দেখুন, দাঙ্গার 2002 এর যে গুজরাট গণহত্যা, তার যে পাবলিক মেমরি, তার যে জনশ্রুতি, সেটা এক দশকের মধ্যে, একটা যুগের মধ্যে একেবারে পাবলিক মেমরি থেকে মুছে গেল, এতটা ঠিক আমি কিন্তু বিশ্বাস করতে রাজি নই। সেটা মানুষের মনে আছে, গুজরাট দাঙ্গার, গুজরাট গণহত্যার স্মৃতি মানুষের মনে আছে, কিন্তু মানুষ তো আশাবাদী, কাজেই গুজরাটে এই যে যে বিজ্ঞাপনের মাধ্যমে মোদি, আপনারা শুনেছেন যে তার বিজ্ঞাপনের জন্য বিজেপির মোট খরচ 10,000 কোটি টাকা, এটা আমরা দেখেছি, তার ফলে একটা তো বিজ্ঞাপনের একটা প্রভাব মানুষের মনের মধ্যে পড়ে, এবং তার আগের সরকারের কিছু কিছু ভ্রষ্টাচার, আগের সরকারের ব্যর্থতা নিয়ে, সেই ব্যর্থতাগুলি যদিও কতখানি ব্যর্থতা সেটা সময় নিরূপণ করবে, কিন্তু এই যে নমো নামে, নরেন্দ্র মোদীর নামের প্রথম দুটি আদ্যক্ষর নিয়ে একটি স্লোগান তৈরি করা, এবং এটা খুব আমাদের গণতন্ত্রের পক্ষে এটা খুব আশ্চর্যজনক একটা ফেনোমেনন যে এর আগে পর্যন্ত যত নির্বাচন হয়েছে আমাদের দেশে সেটা কিন্তু দলভিত্তিক রাজনীতি হয়েছে, দলভিত্তিক নির্বাচন হয়েছে। এরকম স্পষ্ট করে আপনি বার মোদী সরকার বা ঘরার মোদী, গরগর মোদী নামে একজন ব্যক্তিকে প্রজেক্ট করে নির্বাচনের যে ধারা, সেটা কিন্তু আমাদের দেশে এর আগে কখনো দেখা যায়নি। এখানে বিজেপির থেকেও কিন্তু, বিজেপি যদিও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 284 জন এমপি নিয়ে রয়েছেন, এটা কিন্তু একটা খুব বড় বিষয় বলে আমার মনে হয়েছে, এটা এক। আর দ্বিতীয়ত, এই যে তাদের 284 জন এমপির মধ্যে মুসলমান কেউ নেই, এর মধ্যে ইউপি থেকে তারা কোনো মুসলিম ক্যান্ডিডেট দেননি, বিজেপি সেখানে 73টা সিট পেয়েছে, এবং এই 73টা সিটের মধ্যে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নিম্নবর্গীয়, নিম্নবর্ণীয়, সেই অর্থে নিম্নবর্ণের হিন্দুদের কিন্তু একটা সোশ্যাল মোবিলিটি লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু, যার ফলে মায়াবতী শূন্যে পৌঁছে গেছেন। এটা কিন্তু, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনন যে বিজেপি যদি তার হিন্দুত্বের ফোল্ডের কথাই আমরা বলি, তারা কিন্তু ইউপির এই নিম্নবর্গীয়, নিম্নবর্ণীয় হিন্দুকে তাদের ফোল্ডের মধ্যে নিতে পেরেছেন। আর বিহারে তারা একজন মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিলেন, শাহনাজ হোসেন, শাহনাজ হোসেন কিন্তু হেরে গিয়েছেন।
জি, আমরা আমাদের পরের কলারের কাছে যাচ্ছি, যাচ্ছি দিনাজ, দক্ষিণ দিনাজপুরে পশ্চিমবঙ্গের, কল না, আমি এখন ঢাকায় যাচ্ছি, আমরা কল করছেন শাহানা নাসির। হ্যালো, জি, আসসালামু আলাইকুম।
ঢাকা থেকে শাহানা নাসির বলছি। ভারত আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, এই দেশের সাথে আমাদের বেশ কিছু পারস্পরিক স্বার্থ জড়িয়ে আছে, তাই এই দেশের নির্বাচনে কোন দল জিতল তা অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিগত কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশ কিন্তু কিছুই সুবিধাদি পায় নাই, বরং সুবিধা দিয়েছে। অপরদিকে পানি বন্টন বা বর্ডার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনো গুরুত্বই পায়নি কংগ্রেস সরকারের কাছে। বাংলাদেশের মানুষ আশা করছে বিজেপি বা তার মোদি সরকার এই বিষয়গুলি বিবেচনা করবে। আমরা শুধু আমাদের যা ন্যায্য পাওনা ততটুকুই চাই, এর চেয়ে বেশি কিছু নয়। ধন্যবাদ।
জি, জেনারেল সখাওয়াত।
জি, শাহানা নাসির যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু এখন আমাদের বাংলাদেশের স্বার্থ সম্বলিত আলোচনার বিষয়। বিশেষ করে ইফতার পানি একটা বাংলাদেশের লাইফ লাইনই বলা যেতে পারে, উত্তর, বিশেষ করে উত্তর বাংলাদেশের উত্তর যে রিজন গুলো আছে, যেখানে আপনার শুষ্ক মৌসুমে পানির স্তর অনেক নিচে নেমে যায় এবং তিস্তা প্রায় মরুভূমির মতোই দেখা যায় প্রায়। তো সেই একটি বিষয়, ছিটমহল আদান প্রদানের বিষয়গুলো নিয়ে আমাদের সমস্যা আছে, বর্ডার সিকিউরিটি নিয়ে সমস্যা আছে। কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এখানে আমাদেরও কিছু, আমার মনে হয় যে আমাদের সরকারেরও কিছু, আমার মনে হয় যে ফরেন পলিসির বিষয়টিতে কিছুটা ডিটেইলে আমার মনে হয় কোথাও ঘাটতি ছিল। তার কারণ হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ভারতে এখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হোল্ড স্টেট গভর্নমেন্টগুলোর উপরে খুব ক্রমশই খুবই দুর্বল হয়ে উঠেছে। এখন সেই সেন্ট্রাল অথরিটি আর তেমন কাজ করছে না। আমরা যেরকম দেখছি রাজনীতিতে, রিজনাল পার্টিগুলো কিন্তু খুব স্ট্রং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমি পশ্চিম বাংলার সরকারের কথা বলি, আমরা দেখছি যে এই নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট গেইন করেছে, যদিও হয়তো তিনি আরো পাওয়ারফুল হতেন যদি বিজেপি এককভাবে এতটা সংখ্যাগরিষ্ঠ না পেত। তারপরে আমি বলবো যে পশ্চিমবাংলার তৃণমূল এখন এই পর্যায়ে বেশ শক্তিশালী হয়েছে এবং কিছু তারা আরো কিছু সিট গেইন করেছে, এবং সেখানেও কিন্তু তিস্তার পানি এবং উত্তরবঙ্গের কৃষির বিষয়টি প্রাধান্য পেয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ তার সাথে ডিল করবে, বাংলাদেশকে ডিল করতে হবে কলকাতা এবং দিল্লি একই সাথে, কারণ যদি রাজ্য সরকার যেভাবে ভারতের রাজ্য সরকার বেশ শক্তিশালী হয়ে উঠেছে বিভিন্ন ইস্যুতে, রাজ্য সরকারকে যদি পানি বন্টনের ব্যাপারে রাজি করানো না যায় এবং সিট মহঙ্গার ব্যাপারে যদি রাজি করানো না যায়, তাহলে কেন্দ্রীয় সরকারের সাথে এটা নিয়ে বার্গেন করা বাংলাদেশের পক্ষে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। যেটা আমরা অতীতে দেখলাম মনমোহন সিং বা কংগ্রেসের সাথে বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগের যে ঐতিহাসিক সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্ক সেটাও কিন্তু কাজ করেনি, কারণ মমতা ব্যানার্জির সায় এটার সাথে ছিল না। সেই কারণেই আমি মনে করি যে মোদী সরকারের সাথে যেমন ডিল করতে হবে এই বিষয় নিয়ে, তার অতীতে বিজেপি এই শীতমহলের বিষয়ে কিন্তু অত্যন্ত সোচ্চার ছিল। এইখানে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ যে কূটনীতি হবে ভারতের সাথে সেটা অত্যন্ত দক্ষ হতে হবে, এবং সাইমালটেনিয়াসলি কলকাতা এবং দিল্লিকে এঙ্গেজ করতে হবে। সেটা এই সরকারের জন্য একটা বড়, শুধু এই সরকারের জন্য নয়, যে কোনো সরকারের জন্য বাংলাদেশে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দুজনকে একত্রে ডিল করা। আর তৃতীয় বিষয়টি যেটা হচ্ছে, এটা ঠিক যে বাংলাদেশে বিগত 5 বছর বা 7 বছরে ভারতকে যে ধরনের সুবিধাটি দেওয়া হয়েছে তার বিনিময়ে কিন্তু বাংলাদেশ একেবারে খালি হাত। খালি হাত বলতে গেলে আমি বলব যে আমাদের পানি ঠিক সব থেকে বেশি প্রয়োজন, যেটা আপনার কমন রিভারের যেটা বিষয়টি আছে, এবং ছিটমহল যেটা আমরা আমাদের তরফে যে সমস্ত ছিল সেগুলোকে অলরেডি হস্তান্তর করা হয়েছে, কিন্তু ইন্দ্রামুজি চুক্তি 1974 এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমাদের কাছে এই দুটি বিষয় বড়, আর তৃতীয় বিষয়টি যেটা আছে বর্ডার। বর্ডারে আমরা বিগত দিনে দেখেছি যে মানুষকে হত্যা করা, এবং এটা নিয়ে ফেলানি কেস মামলা নিয়ে তো বিশ্বজুড়ে একটা টোল পার হয়েছে। এখন আমার যেটা ব্যক্তিগত একটা মতামত, নরেন্দ্র মোদী যে সমস্ত কথা বলেছেন ওনার প্রচারণার সময়, এবং এই তো আগে যেটা আমি বললাম যে তিনি বা এখানকার পক্ষ থেকে যেটা এসছে, তিনি যে ডাইরেক্টিভ দিয়েছেন আগেই যে যে অনুপ্রবেশ ঠেকানোর জন্য, এবং তার কথাবার্তাতে তিনি বলেছেন যে বাংলাদেশি মুসলিম যারা আছে তাদেরকে ফিরিয়ে নিতে হবে, এবং যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোক ভারতে আসছে তাদেরকে পুনর্বাসন করা হবে। এটি কিন্তু একটা আমার মনে হয় যে যদি তিনি এই পরিবর্তন না করেন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক এইসব বিষয় নিয়ে আগামীতে খুব একটা সুখকর হবে বলে আমি মনে করি না। মানুষের বাংলাদেশের মানুষের মনে ভারতের যে যে বিষয়ে একটা একটু রিজার্ভেশন আছে এটা বেড়ে যাবে।
জি, আমরা দেবাশিস গোপ অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, আমরা এই কলটা নিচ্ছি। দেবাশিস গোপ দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে কল করছেন। হ্যালো,
আমি দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। ভারতের নির্বাচনোত্তর রাজনৈতিক পট পরিবর্তনে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এক্ষেত্রে নয়া কোনো নীতি চালু হতে পারে কি? ধন্যবাদ।
ডক্টর সেলিম জাহান মন্তব্য করবেন।
আমার মনে হয় যে ভারতের অবস্থান বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা শক্তি হিসেবে ভারত আবির্ভূত হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে কতগুলো বিষয় থাকবে যেগুলো যে সরকারই আসুন না কেন সেই সরকারকে সেই বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তাকে নিয়ে যেতে হবে। যেমন একটা প্রত্যাশা আছে যে বিশেষত উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব বৈশ্বিক পটভূমিতে সেখানে ভারত একটা ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা কতটুকু পূরণ করা হয় সেটা দেখতে হবে। দ্বিতীয়ত একটা প্রত্যাশা আছে যে ভারত উন্নয়নশীল দেশগুলোর যারা দরিদ্রতর দেশ তাদের প্রতি না একটা সহানুভূতি সম্পন্ন মনোভাব দেখাবে, সেখানে নানানভাবে অর্থনৈতিক সাহায্য অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে তাদের জন্য একটা জায়গা করে দিতে পারবে, সেই প্রত্যাশা কতটুকু পাওয়া যায় সেটি দেখতে হবে। তবে বড় কথা হলো যে যে সরকারই আসুন না কেন তার আন্তর্জাতিক পর্যায়ে সেই দেশটিকে বিশেষত ভারতের মতো দেশকে একটা অবস্থানে নিয়ে যেতে হলে পরে রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক বাস্তবতা দেখতে হবে। সেখানে রাষ্ট্র একটি ব্যাপার কিন্তু ব্যক্তিত্বও একটি ব্যাপার, এবং নরেন্দ্র মোদী নতুন ব্যক্তিত্ব এই আন্তর্জাতিক পর্যায়ে। এবং আমি যেটা আগেও বলেছি যে সেই বাস্তবতাকে স্বীকার করে আমি মনে করি যে নরেন্দ্র মোদী এবং তার যে মন্ত্রিসভা হবে এবং তার যে উপদেষ্টা যারা হবেন তারা নিশ্চিতভাবে চেষ্টা করবেন যে অভিন্ন যে সমস্ত বিষয়গুলো আছে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চয়ই কতগুলো বিষয় থাকবে যেগুলোকে মোদী সরকার হয়তো প্রাধান্য দেবেন অগ্রাধিকার দেবেন।
জি, আমাদের হাতে একদম সময় নেই, আমরা পরপর কয়েকটা প্রশ্ন একসঙ্গে নিয়ে নিচ্ছি, তারপর তিনজনের কাছেই খুব সংক্ষিপ্ত আকারে উপসংহার মন্তব্যের জন্য যাব। কল করছেন মিরেশরাই চট্টগ্রাম বাংলাদেশ থেকে আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো,
চট্টগ্রাম জেলার মিরেশরাই থেকে আবু সুফিয়ান চৌধুরী বলছি। মোদীর বিজয় তার জন্য যেমন সৌভাগ্যের তেমনি জনগণের প্রতি আরো দায়বদ্ধতার, কারণ নির্বাচনী প্রচারে তিনি দেশটির জনগণের কাছে বিশেষ করে মধ্যবিত্তের কাছে নানা অঙ্গীকার করছেন। বিজেপির বিজয়ের পর বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের উদ্যোগের কারণ বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি রাজনাথ সিংকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন জানানোর পর নরেন্দ্র মোদীর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বর্তমান আওয়ামী লীগ সরকারকে ভারতের কংগ্রেস সরকার পুরোপুরিভাবে সমর্থন দিয়ে এসেছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মোদীর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, কংগ্রেস সরকার যেভাবে বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে, এ সমর্থন আদায়ে মোদী সরকার হতে আমাদের সরকার কি সফল হতে পারবে?
নূর মোহাম্মদ দোহা কাতার থেকে কল করছেন।
হ্যালো, আসসালামু আলাইকুম, নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি। সম্মানিত প্যানেলে আমার প্রথম প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর বিপুল বিজয়ের মধ্য দিয়ে কি ধর্ম নিরপেক্ষ রাজনীতি বিলুপ্তি করতে যাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হলো, মোদী নির্বাচন পূর্ব যে বক্তব্য দিয়েছিলেন সেগুলো আসলে বক্তব্যের খাতিরে বক্তব্য নাকি স্বরাষ্ট্র বা পররাষ্ট্র নীতিতে
শ্রদ্ধাশীল এ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আমাদের। জনগণই সকল ক্ষমতার উৎসকে কুষ্টি পাথরে স্বর্ণ পরীক্ষার মতো বিশ্বকে অঙ্গুলি দেখিয়ে প্রমাণ সৃষ্টি করেছেন গণতন্ত্রের প্রতি। বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদী সরকারের উপর প্রত্যাশার অপেক্ষায়। ভারত ও প্রতিবেশী বাংলাদেশের সমস্যাগুলো বন্ধুত্বের সহমর্মিতায় সমাধান করবেন, এ আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারছি না, আমরা খুব সংক্ষেপে উপসংহার মন্তব্যের জন্য যাচ্ছি 30 সেকেন্ড করে। প্রফেসর নাসরিন,
দেখুন, বিজেপি 284 জন এমপি নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু দেশ জুড়ে যদি আমরা দেখি তাহলে তারা গোটা দেশের মোট ভোটের পেয়েছেন কিন্তু 31%, এবং গুজরাটে তারা 50% বেশি ভোট পেয়েছেন। গুজরাট, রাজস্থান, দিল্লির সমস্ত কটি লোকসভা কেন্দ্র তাদের করায়ত্ত হয়েছে, যার ফলে কিন্তু নেশন ওয়াইড পিকচারটা মনে হচ্ছে সমস্ত হাওয়াটাই বিজেপির দিকে। একটা প্রবল হাওয়া, প্রবল ঝড় যদি আমরা বলি সেটা অবশ্যই বিজেপির দিকে, কিন্তু দেশ জুড়ে তারা কিন্তু পেয়েছেন 31% ভোট। কাজেই যে ধরনের একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যে মধ্যবিত্তের প্রত্যাশা বা ধর্মনিরপেক্ষ রাজনীতি, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি সমন্বয় ধর্মী সংস্কৃতি, এগুলি পরবর্তীকালে সুরক্ষিত থাকবে কি?
জি, প্রফেসর নাসরিন, আই এম সরি, আমাদের সময় একেবারে নেই, আমি মাফ চাইছি ডক্টর সেলিম জাহানের কাছ থেকে, জেনারেল সখাওয়াত হোসেনের কাছ থেকে, শ্রোতাদের সকলকে, এবং সেই সঙ্গে বিশিষ্ট দিন অতিথি উত্তরদাতা কে ধন্যবাদ জানিয়ে সরকার কবিরউদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।